বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 2 মার্চ, 17 ফাল্গুন এবং ফার্সি 11 ইসফান্ত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের শান্ত অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 6:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে, সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইরানের বিচার বিভাগের কাছে বার্লিনের হস্তক্ষেপের প্রতিবাদে দুই জার্মান কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশি শ্রমিকরা ইউরোপের তৃতীয় কোনো দেশে চলে যাওয়া অব্যাহত রাখায় রোমানিয়ার ক্ষোভ প্রকাশ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের স্থান হিসেবে ইউরোপীয় দেশগুলোর ভূমি ব্যবহারের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানে শতকরা 84 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে বলে আইএইএ যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকার তথ্য মেনে নিতে অস্বীকার করেছেন সিসি কাজী হাবিবুল আওয়াল। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বিজয়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের স্থান হিসেবে ইউরোপীয় দেশগুলোর ভূমি ব্যবহারের বিরুদ্ধে এসব দেশকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি জাতির স্বার্থ বিরোধী ষড়যন্ত্র ও হুমকি বাস্তবায়নের স্থান হিসেবে ইউরোপীয় দেশগুলোর ভূমি ব্যবহার করতে দেয়া যাবে না। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট রাইসি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইউরোপ সহ গোটা বিশ্বের সঙ্গে অনুকূল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ইরান, কিন্তু ইউরোপীয় দেশগুলো যেন ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মিথ্যা প্রচারণায় প্রভাবিত হয়ে তেহরান বিরোধী কোনো কাজ করে না বসে। টেলিফোন আলাপে বেলজিয়ামের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যকার 130 বছরের কূটনৈতিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেলজিয়াম সবসময় সংলাপের পথ বেছে নিয়েছে। ডিক্টোর বলেন, পারস্পরিক আস্থা ও সম্মানকে প্রাধান্য দেয় তার দেশ। ইরানের শতকরা 84 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি।
আইএইএ বুধবার তার ত্রৈমাসিক রিপোর্টে জানায়, গত 22 জানুয়ারি ইরানের ফোর্দো পরমাণু স্থাপনা পরিদর্শনের সময় সংস্থাটির পরিদর্শকরা 83.7 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন। এ সম্পর্কে ইসলামী বলেন, 84 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের যে কণাটির কথা বলা হচ্ছে সেটি একটি ট্যাপের পাশে পাওয়া গেছে এবং সেটি এত সূক্ষ্ম যে মাইক্রোস্কোপ দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। এ ধরনের কুড়িয়ে পাওয়া কণার দিকে দৃষ্টিপাত না করে আইএইএ এর উচিত ছিল আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করে যে মজুদ গড়ে তুলেছি সেটির মাত্রা ঠিক আছে কিনা সে বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা। দুজন জার্মান কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে ইরান থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের অভ্যন্তরীণ বিচার বিভাগীয় কাজে বার্লিনের হস্তক্ষেপের অভিযোগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডারকে মৃত্যুদণ্ড দেয় ইরানের একটি আদালত। ওই সন্ত্রাসী গোষ্ঠীর একটি হামলায় অন্তত 16 জন ইরানি নাগরিক নিহত হয়েছিল। সন্ত্রাসী গোষ্ঠীটির রিং লিডারের বিচারের প্রতিবাদে জার্মানি দুজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করে এবং তার এক সপ্তাহ পর ইরান থেকে 2 জার্মান কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেওয়া হল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ও আদালতের কাজে হস্তক্ষেপ করে জার্মান সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রতিবাদে 2 জার্মান কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো দেশের মাত্রাতিরিক্ত চাহিদার দৃষ্টান্তমূলক জবাব দেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকার যেসব তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা মেনে নিতে অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি দাবি করেছেন, ভোটার উপস্থিতি কমের তথ্য সঠিক নয়, আগামীতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি উপনির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও সামগ্রিক নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার যেসব তথ্য সামনে আসছে তা মানতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার। তিনি দাবি করেছেন, ভোটার উপস্থিতি কমের যে তথ্য তা সঠিক নয়। আজ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, বাস্তবতার নিরিখে ভোট যখন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক হলে তখন ভোটার উপস্থিতিও অনেক বেশি বাড়ে। জাতীয় সংসদ উপনির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে কারণ সেখানে সময় বাকি আছে আর মাত্র 10 মাস। সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি এসব উপনির্বাচন। তবে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল এবং ইভিএমে হয়েছে। তবে আগামীতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা যদি হয় তাহলে রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব রয়েছে, তাদের সে দায়িত্ব পালন করতে হবে। কমিশন ভোট আয়োজন করবে দায়িত্বটি সামগ্রিক সমন্বয়ের।
ভোট যখন প্রতিদ্বন্দ্বিতামূলক হয় তখন ভোটার উপস্থিতি বেশি থাকে। আমরা আশা করি আগামীতে ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে এবং তার সমাধান দিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া G20 জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি G20 জোটভুক্ত দেশগুলোকে অভিন্ন ভিত্তি খুঁজে বের করার আহ্বান জানান। নরেন্দ্র মোদী আরও বলেন, G20-ভুক্ত দেশগুলোকে একথা স্বীকার করতেই হবে যে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বর্তমানে সংকটের মধ্যে। সাম্প্রতিক ঘটনা বলে উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, সন্ত্রাসবাদ এবং যুদ্ধ আমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে বৈশ্বিক গভর্নেন্স ব্যর্থ হয়েছে। ধারণা করা হচ্ছে নরেন্দ্র মোদী এসব কথার মধ্য দিয়ে আমেরিকার এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি আঙুল তুলেছেন। এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়েও তিনি ইঙ্গিত করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসী জয়ী হয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই আসনে তৃণমূল প্রার্থী প্রায় 23,000 ভোটের বড় ব্যবধানে পরাজিত হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন কংগ্রেসের প্রাদেশিক সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হয়েছেন। রাজ্যের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে গত 27 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত সাগরদিঘিতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রায় 23,000 ভোটে পরাজিত করে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হয়েছেন। এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি আজ বলেন,
বাংলার মানুষ, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা খুব স্পষ্ট দেখতে পাচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী তারা বিচারিতা করছে, বাংলার মুখ্যমন্ত্রী আখেরে মোদীর দালালি করছে। এটা কিন্তু আজ বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করতে আরম্ভ করেছে যে আজকের বাংলার দিদি, সেই দিদি কিন্তু মোদীর স্বার্থ রক্ষা করে চলেছে। তাই সংখ্যালঘু মানুষের মোহমুক্তি ঘটেছে মমতার প্রতি, তারা কিন্তু মমতা ব্যানার্জির এই চালাকি ধরে ফেলেছে। তাই তারা মমতা ব্যানার্জিকে বোঝাতে চেয়েছে সংখ্যালঘু মুসলমান মূর্খ নয়, অজ্ঞ নয়, তাদেরকে যা খুশি তাই করে ব্যবহার করা যাবে না।
মোদীর দালালি যে করবে, বাংলার মুসলমান তাকে মাথায় তুলে খাতির করবে, সিংহাসনে বসিয়ে দেবে, তার মাথায় মুকুট পরিয়ে দেবে, এটা যেন মমতা ব্যানার্জি না ভাবে বলেও মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাশ হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে। বিলটি আইনে পরিণত হলে দখলদার ইসরায়েল তার কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে পারবে। উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির বিলটি নেসেটে উত্থাপন করেছিল। হামাস এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এতদিন পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের যেভাবে হত্যা করে আসছিল সেটিকে বৈধতা দেওয়ার লক্ষ্যে এই বিল পাশ করা হয়েছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের বর্ণবাদী ও অপরাধী পদক্ষেপ আবার দখলদার ইসরায়েলের ফ্যাসিবাদী আচরণ বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। এর মাধ্যমে দখলদার ইসরায়েল আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে যে গণহত্যা চালিয়ে আসছিল তাকেই বৈধতা দিতে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক আইনে নির্বিচারে চালানো যে কোনো হত্যাকাণ্ড অবৈধ। ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, পশ্চিম তীরের হুয়ারা গ্রাম মাটির সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন। ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা 4 দিন আগে ওই গ্রামে ভয়াবহ তাণ্ডব চালানোর পর ইসরায়েলের মন্ত্রী এই বক্তব্য দিলেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উগ্রবাদী মন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েলকে এটি করতে হবে। ইসরায়েলের এই মন্ত্রী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের বিষয়টি দেখভাল করে থাকেন। গত রোববার রাতে শত শত সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী হুয়ারা এবং এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালায় এবং কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেয়। এই গ্রামের একজন প্রতিবাদী যুবক নাবলুসে ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে 11 ফিলিস্তিনি শহীদ হওয়ার প্রতিশোধ হিসেবে ওই দিন দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেন। এরপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হুয়ারা গ্রামে তাণ্ডব চালায়। এতে একজন ফিলিস্তিনি শহীদ এবং 390 জন আহত হন। রাশিয়ার সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ বাখমুট শহর থেকে সেনা সদস্যদের পিছু হটার নির্দেশ দিতে পারে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থ উপদেষ্টা আলেকজান্ডার রোদিয়ানস্কি সিএনএন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে সরকার ভাবছে। তিনি আরও বলেন, রাশিয়া তার শ্রেষ্ঠ সেনাদেরকে পাঠিয়ে বাখমুট শহর অবরুদ্ধ করে ফেলার চেষ্টা করছে এবং এ কাজে রাশিয়ার বেসরকারি ওয়াগনার সেনা কোম্পানিকে ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় ইউক্রেন সরকার ওই শহর থেকে সেনাদেরকে পিছু হটার নির্দেশ দিতে পারে অথবা কৌশলগতভাবে শহরটি রাশিয়ার কাছে ছেড়ে দিতে পারে। তবে এক্ষেত্রে বিবেচনা করা হবে শহরটি ছেড়ে দিলে তা ইউক্রেনের জন্য কতটা লাভজনক হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি জানিয়েছেন, দুই জার্মান কূটনীতিককে অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করে তাদেরকে ইরান থেকে বহিষ্কার করা হয়েছে। ইরানের অভ্যন্তরীণ ও বিচার বিভাগীয় কাজে বার্লিনের হস্তক্ষেপের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন বাবুল আক্তার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, দুই জার্মান কূটনীতিককে অবাঞ্ছিত হিসেবে আখ্যায়িত করে ইরান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ ও বিচার বিভাগীয় কাজে বার্লিনের হস্তক্ষেপের অভিযোগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এই নির্দেশ দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালকের মাধ্যমে জার্মান রাষ্ট্রদূতকে তলব করে এই সিদ্ধান্ত ঘোষণার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো বাড়াবাড়ির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা অগ্রাধিকার ভিত্তিতে সবার সঙ্গে পারস্পরিক সম্মানজনক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, তবে কোনো পক্ষ যদি ইরানের নীতি এবং জাতীয় সার্বভৌমত্বকে উপেক্ষা করতে চায় তবে তেহরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কোনো পিছপা হয় না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডার জামশিদ শার মেহেদেকে মৃত্যুদণ্ড দেয় ইরানের একটি আদালত। ওই সন্ত্রাসী গোষ্ঠীর একটি হামলায় অন্তত 16 জন ইরানি নাগরিক নিহত হয়েছিল। সন্ত্রাসী গোষ্ঠীটির রিং লিডারের বিচারের প্রতিবাদে জার্মানি দুজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করে এবং তার এক সপ্তাহ পর ইরান থেকে দুই জার্মান কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেওয়া হল। সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডার জামশিদ শার মেহেদ পশ্চিমাদের সমর্থিত এবং আর্থিক সাহায্য পুষ্ট হয়ে এই গোষ্ঠীর সন্ত্রাসীদেরকে ইরান জুড়ে বিস্ফোরক দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছিল। তার এসব কর্মকাণ্ড ইরানে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি ও তা জোরদার করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় অংশীদারদের চাহিদার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। গত 2 দশক আগে শার মেহেদ পাহলবী শাসনের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে কিংডম অফ ইরান অ্যাসোসিয়েশনের শিরোনামে ইরানি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে এবং ইরানের পবিত্র স্থানের অবমাননার পাশাপাশি সন্ত্রাসী হামলা পরিচালনা করে আসছে। ইরানের বিরুদ্ধে 8 বছর ধরে চাপিয়ে দেওয়ার যুদ্ধে জার্মান সরকারের মাধ্যমে ইরাকের সাদ্দাম বাহিনীকে রাসায়নিক অস্ত্র সরবরাহের বিষয়টিও এখানে উল্লেখ করা যেতে পারে। ইরাককে যখন সব ধরনের অস্ত্রশস্ত্র দিয়েও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জেতানো সম্ভব হচ্ছিল না, তখন পশ্চিম জার্মানি বাগদাদকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র দিয়ে সাহায্য করে। জার্মানির কাছ থেকে রাসায়নিক উপাদান ও প্রযুক্তির চালান পেয়ে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে 6,000 টন রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দীর্ঘ দিন বন্ধ থাকার পর গত 3 বছর ধরে বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছে রোমানিয়ায়। তবে এর মধ্যে সেখানকার শ্রমবাজার হারানোর শঙ্কাও দেখা দিয়েছে, কারণ সেদেশে গিয়ে বাংলাদেশিরা ইউরোপের তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রোমানিয়া সরকার। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের গত 3 বছর ধরে বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছেন রোমানিয়ায়। তবে কর্মী যাওয়া শুরু হতে না হতেই সেখানকার শ্রমবাজার হারানোর শঙ্কাও উঠছে, কারণ সেদেশে গিয়ে বাংলাদেশিরা ইউরোপের তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রোমানিয়া। বলকান যুদ্ধের পরিপ্রেক্ষিতে রোমানিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। তবে দুই দেশের মধ্যে আলোচনায় মূলত 2020 সাল থেকে ফের কর্মী নেওয়া শুরু করে রোমানিয়া। তখন থেকে দেশটিতে প্রতি বছর বাংলাদেশে কর্মীরা যাচ্ছেন, এই ধারা অব্যাহত রয়েছে, যেখানে একজন কর্মী $400 থেকে $500 পর্যন্ত বেতন সুবিধা পাচ্ছেন কাজ ভেদে। 2021 সালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রোমানিয়া সফর করেন। সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোগদান লুসিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই বৈঠকের পরেই রোমানিয়ায় কর্মী পাঠানোর পথ উন্মোচন হয়। কিন্তু বাংলাদেশি বেশিরভাগ কর্মী রোমানিয়া থেকে তাদের কাজের মেয়াদ শেষ না করেই অন্য দেশে পাড়ি জমাচ্ছেন, ফলে শ্রমবাজারটি হারানোর শঙ্কা রয়েছে বাংলাদেশের। রোমানিয়া থেকে আজিজুল ইসলাম দুর্জয় জানান, দেশটিতে গিয়ে প্রাথমিক নিবন্ধন শেষ করেই অনেকে পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশ ইতালিতে, যা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে।
বর্তমান সময়ে রোমানিয়া যথেষ্ট সুযোগ এবং সুবিধা কিন্তু বাংলাদেশিদের আমাদের দিয়েছেন, সেই ফলশ্রুতিতে আমরা নিজেরা কিন্তু এখানে এসেছি। এবং বর্তমানে যারা আসছেন ম্যাক্সিমাম লোকজন কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি শ্রমিক কিন্তু এখান থেকে ভেগে যাচ্ছেন।
কাজের মেয়াদ শেষ না করেই বাংলাদেশিদের ইউরোপের অন্য দেশে পাড়ি দেওয়া নিয়ে ইতোমধ্যে অভিযোগ করেছে রোমানিয়া। এমন প্রেক্ষাপটে কর্মীদের নিয়ম মেনে অভিবাসন করার অনুরোধ জানিয়েছেন রোমানিয়ায় কর্মরত বাংলাদেশি কমিউনিটি নেতা জহিরুল হক।
বৈধভাবে এদেশে মানুষ আসুক, বৈধভাবে প্রবেশ করে মানুষ এদেশে এসে তারা কর্মসংস্থান করুক।
রোমানিয়ায় অনেক কর্মীর চাহিদা রয়েছে। চলতি বছর রোমানিয়া 1 লাখ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে নিতে আগ্রহী দেশটি। বিশেষ করে নির্মাণ খাত সহ বিভিন্ন সেক্টরে রয়েছে এই সুযোগ। এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের CEO লোকমান শাহ বলেন, আমরা চাই বাংলাদেশের কর্মীরা রোমানিয়ায় গিয়ে চুক্তি অনুযায়ী কাজ করুক।
আমাদের দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, যেই কাজের জন্য চাহিদা পত্র হবে সেই কাজের সেই উপযোগী দক্ষ শ্রমিক প্রেরণ করতে হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকছে একটি রূপকথার গল্প, গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই গল্পটি শোনা যাক।
সে অনেক দিন আগের কথা, চীনের একটি শহরে একটি গাছ ছিল। ওই গাছটিকে পূজনীয় গাছ বা উদ্দেশ্য পূরণের গাছ হিসেবে অভিহিত করা হতো। শহরের লোকেরা ছিল
মূর্তি পূজারি। ওই গাছটিকে তারা দেবতার মতো পূজা করত। প্রতি সপ্তাহে একদিন সবাই সেখানে জড়ো হতো এবং মন্ত্রাদি পাঠ করত, আর যাদের কোনো সমস্যা থাকত তারা ওখানে মানত করত। টাকা পয়সা সোনা দানা হীরা জহরত ওই মোটা গাছের একটি ছিদ্রে দান করত। তারা বিশ্বাস করত যে ওই গাছ তাদের প্রয়োজন ও উদ্দেশ্য পূরণ করতে পারবে।
পৃথিবী ভ্রমণকারী একজন পর্যটক একদিন ওই শহরে গিয়ে দেখতে পেল যে প্রচুর লোক একটি দরজা দিয়ে বের হচ্ছে। পর্যটক একজনকে জিজ্ঞেস করলেন, আজকে এমন কি আছে যে সবাই শহর জনশূন্য করে মরুভূমির দিকে যাচ্ছে?
লোকটি জবাব দিল, এটা তো কোনো নতুন খবর নয়, আজকে তো উদ্দেশ্য পূরণের গাছ উৎসবের দিন। আপনি উদ্দেশ্য পূরণের গাছটি চেনেন না?
পর্যটক বললেন, আমি মুসাফির মানুষ, এইমাত্রই এই শহরে প্রবেশ করেছি, আমি কখনো উদ্দেশ্য পূরণের গাছ দেখিনি।
লোকটি বলল, বেশ তো, আপনিও আমাদের সাথে আসুন, যদি আপনার কোনো ইচ্ছা থাকে তাহলে ওই গাছের কাছে গিয়ে বলবেন। কিন্তু
একথা শোনার পর পর্যটক আর কোনো কথা না বাড়িয়ে একদল লোকের সাথে পথ চলতে আরম্ভ করলেন। শহরের দরজার বাইরে এসে দেখলেন বিশাল এক মাঠে এক প্রকাণ্ড বৃক্ষ। দলে দলে লোক বিভিন্ন মন্ত্র পড়ছে, বৃক্ষকে প্রদক্ষিণ করছে, কেউ গাছে চুমু দিচ্ছে, পূজা করছে এবং নিজের মনোবাসনা পূর্ণতার জন্য প্রার্থনা করছে। পর্যটক এ অবস্থা দেখে খুবই অবাক হলেন এবং একজন বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনারা কেমন ধর্ম পালন করছেন?
বৃদ্ধ লোকটি রাগান্বিত দৃষ্টিতে পর্যটকের দিকে তাকিয়ে জবাব দিল, আপনি কি দেখতে পাচ্ছেন না, আমরা উদ্দেশ্য পূরণের গাছের পূজা করছি। আপনি কি ধর্মে বিশ্বাস করেন না যে এ ধরনের কথা বলছেন?
পর্যটক বললেন, কেন নয়, আমার ধর্মবিশ্বাস আছে, কিন্তু আমি এখানে ভিনদেশী পর্যটক, আমি আপনাদের শহরের বা আপনাদের ধর্মের নই। যদি সম্ভব হয় আমাকে আপনাদের ধর্মীয় নেতার কাছে নিয়ে চলুন, তার কাছে কিছু প্রশ্ন করে কিছু বিষয় জানতেও বুঝতে পারব।
বৃদ্ধ লোকটি বলল, চলুন, আপনাকে আমাদের সবচেয়ে বড় ধর্মগুরুর কাছে নিয়ে যাচ্ছি, তিনি আপনাকে সব কিছু বলতে পারবেন।
লোকটি ময়দানের কোনায় একটি তাঁবুর কাছে নিয়ে পর্যটককে গেলেন এবং শহরের সবচেয়ে বড় ধর্মগুরুর কাছে নিয়ে গিয়ে দেখা করার অনুমতি চাইলেন। পর্যটক নিজের পরিচয় দিয়ে বললেন, আমি দুনিয়ার অনেক দেশ ঘুরে বেরিয়েছি, কিন্তু আপনার শহরের মতো এমন আজব জিনিস এবং এরকম উদ্দেশ্য পূরণের গাছ কোথাও দেখিনি। আমি জানতে চাই আপনারা এই গাছটির পূজা করছেন কেন?
বৃদ্ধ ধর্মগুরু জবাব দিলেন, আমরা এর পূজা করি এজন্যে যে এ গাছটি মানুষের প্রয়োজন পূরণ করে, তাছাড়া এ গাছের ইচ্ছা অনিচ্ছা আছে, কথা বলে এবং অনেক বড় বড় কাজ আঞ্জাম দেয় যা অন্য কেউ করতে পারে না।
ধর্মগুরুর কথাগুলো পর্যটক মেনে নিতে পারছিলেন না, তবে তা বুঝতেও দিলেন না। তিনি বললেন, আমি কি গাছটি দেখতে পারি?
বৃদ্ধ ধর্মগুরু বললেন, কেন নয়, কেন নয়।
পর্যটক বললেন, বেশ তো, চলুন তাহলে গাছের সাথে কিছু কথাবার্তা বলা যাক।
বৃদ্ধ ধর্মগুরু পর্যটককে নিয়ে ওই গাছের কাছে গেলেন, যথাযথ সম্মান প্রদর্শন করে গাছকে বললেন, হে পবিত্র বৃক্ষ, এই লোকটি একজন ভিনদেশী মুসাফির, তিনি আপনার সাথে কথা বলতে চান।
গাছের ভেতর থেকে আওয়াজ এলো, আমি ভিনদেশী লোকদের কদর করি, কিন্তু যদি সে বিশ্বাস স্থাপন না করে এবং আমাদের ধর্মের প্রতি বিতশ্রদ্ধ হয় তাহলে তার সাথে কথা বলবো না।
পর্যটক ধর্মগুরুকে বললেন, এত সহজে কোনো কিছুর উপর আমি বিশ্বাস স্থাপন করব না, এ গাছকে পরীক্ষা করব, কিছু জ্বালানি তেল নিয়ে এসে গাছটিতে আগুন ধরিয়ে দেব। যদি দেখি গাছ আগুনে না জ্বলে তাহলে মেনে নেব, অথবা করাতে নে কাটার চেষ্টা করব। যদি না কাটে তবে বিশ্বাস স্থাপন করব।
ধর্মগুরু বললেন, এমন পরীক্ষা করা সম্ভব নয়। যদি লোকেরা বুঝতে পারে যে আপনার মনে এমন বাজে ধারণা পোষণ করেন, তাহলে আপনাকে টুকরো টুকরো করে ফেলবে।
পর্যটক বললেন, ঠিক আছে, আমি বিশ্বাস স্থাপন করব না, আর এ গাছের মাধ্যমে আপনাদের কল্যাণ হবে এমন কোনো বিশ্বাস আমি করি না। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনাদের শহরে কয়েকদিন ঘুরে বেড়াবো, এরপর চলে যাব।
পর্যটক বুঝতে পারছিলেন যে উদ্দেশ্য পূরণের গাছে একটা কিছু রহস্য আছে। এখানে একটা ধোঁকাবাজি চলছে, কিন্তু মানুষ ভয়ে কিছু বলতে পারছে না। ওইদিন শহরের লোকেরা তাদের বাসগৃহে ফিরে গেলে পর্যটক চিন্তা করলেন, এই তো মোক্ষম সুযোগ, রাতে যাব ওই বৃক্ষের কাছে, কুড়াল দিয়ে গাছটাকে কাটাবো এবং এর রহস্য উদ্ঘাটন করব। লোকেরা যে অজ্ঞতার ঘোরের মধ্যে আবদ্ধ হয়ে আছে সেখান থেকে তাদেরকে মুক্ত করব।
পর্যটক মধ্যরাতে করাত ও কুঠার নিয়ে গাছের কাছে গেলেন। গাছে করাত চালানোর পর শব্দ শুনেই বুঝলেন যে গাছের মধ্যে ফাঁপা জায়গা আছে। এ সময় গাছের মধ্য থেকে আওয়াজ করে কেউ বলল, এই তুমি কে, কি করতে চাও, করাত এনেছো কেন?
পর্যটক বললেন, শুধু করাত না, কুঠারও আছে, তোমাকে কাটতে চাই আর এই রহস্যের মূলোৎপাটন করতে চাই।
গাছের মধ্য থেকে আওয়াজ এলো, আমার মধ্যে এমন কি খারাপ দেখলে যে আমার সাথে শত্রুতা আরম্ভ করলে?
পর্যটক বললেন, খারাপ কিছু করনি, কিন্তু তুমি সাধারণ লোকদের ধোঁকা দিচ্ছ এবং খোদার স্মরণ থেকে অমনোযোগী করে তুলছ। আর আমি জানি তোমার মধ্যে একটা রহস্য, একটা ধোঁকাবাজি আছে। আমি মানুষকে ধোঁকা থেকে বিরত রাখতে চাই।
গাছের ভেতর থেকে একজন বলল, তুমি ভুল করছ, আমি মানুষের পূজনীয় গাছ, আর লোকেরা আমার দ্বারা উপকৃত হয়। যদি তোমার কোনো প্রয়োজন থাকে তাহলে বলো, আমি সমাধান করব। যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে প্রতিদিন সূর্যোদয়ের সময় এক পেয়ালা স্বর্ণ তোমাকে দেব, যাতে খুব দ্রুত সম্পদশালী হতে পারবে। তুমি রাজি কিনা বলো।
এ কথা শুনে পর্যটক তাজ্জব বনে গেলেন, বললেন, তুমি কিভাবে স্বর্ণ দেবে?
গাছ বলল, প্রতিদিন সকালে সূর্যোদয়ের পূর্বে শহরের দরজা থেকে বেরিয়ে এসে তোমার ডান পাশে একটি হ্রদ দেখতে পাবে। হ্রদের উপরে একটি ব্রিজ আছে, ব্রিজের দুপাশে ছোট দেয়াল আছে যাতে জানালা আছে। এর ডান পাশের প্রথম জানালার উপরের চতুর্থ শেলফে এক বাটি স্বর্ণ দেখতে পাবে, যা তুলে নিয়ে নিরাপদে বাড়ি যাবে।
পর্যটক বিস্মিত হলেন, তিনি তার কুঠার ও করাত নিয়ে চলে গেলেন। পরের দিন নির্দেশিত পথে গিয়ে এক বাটি স্বর্ণ দেখতে পেয়ে নিয়ে আসলেন। পরের দিনও একইভাবে স্বর্ণ পেলেন এবং চিন্তা করলেন, এটা তো খারাপ না, আমার অর্থ উপার্জন হচ্ছে, উদ্দেশ্য পূরণের গাছ আমার তো কোনো ক্ষতি করছে না।
এরপর ছয় দিন কেটে গেল, কিন্তু সপ্তম দিন কোনো স্বর্ণ পেলেন না। তখন তিনি বিষণ্ন হয়ে বললেন, এ পর্যন্ত উদ্দেশ্য পূরণের গাছ আমাকে স্বর্ণ দিয়েছে, আমিও কোনো কথা বলিনি। এখন বোঝা যাচ্ছে গাছ আমাকে ভুলে গেছে, আজ রাতে গিয়ে এ বিষয়ে কথা বলবো। মধ্যরাতে করাত ও কুঠা নিয়ে পর্যটক গাছের কাছে পৌঁছলেন। এ সময় গাছের দুপাশ থেকে দু ব্যক্তি চিৎকার করে বলল, এই বেটা দাঁড়া, একদম নড়বি না, যদি এক পাও নড়িস তবে একেবারে শেষ করে ফেলবো।
পর্যটক ভয়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন। দুজন বিশালাকায় লোক সামনে এসে বললেন, এই মধ্যরাতে এখানে কেন?
পর্যটক জানের ভয়ে বললেন, গাছের দর্শনে এসেছি।
তারা বলল, এটা দর্শনের সময় না, এখন ঘুমের সময়। আর তোর কাছে করাত কুঠার কেন? জানিস না এই গাছের কাছে করাত কুঠার নিয়ে আসা নিষেধ?
পর্যটক নিরুপায় হয়ে করাত কুঠার রেখে একাকি গাছের কাছে গিয়ে চিৎকার করে বললেন, হে উদ্দেশ্য পূরণের গাছ, আমি সেই ভিনদেশী লোক যাকে তুমি কথা দিয়েছিলে প্রতিদিন এক বাটি স্বর্ণ পাব, কিন্তু জানালার কাছের চতুর্থ শেল্পে কোনো স্বর্ণ ছিল না।
গাছ জবাব দিল, হ্যাঁ স্বর্ণ শেষ হয়ে গেছে, যদি টু শব্দ করো আর কাউকে এ বিষয়ে কিছু বলো তাহলে শহরের লোকদের বলে দেব যে তুমি একটা বেদিন ও গোনাহগার, আমাকে অসম্মান করেছ, তারা তোমাকে টুকরো টুকরো করে ফেলবে।
পর্যটক বুঝলেন যে এই গাছের কাছে জোর করা চলবে না, তাই কুঠার ও করাত নিয়ে সেখান থেকে ফিরে এলেন। পরের দিন ওই শহর থেকে অন্য শহরে চলে গেলেন। সেখানকার লোকেরা খোদা ভীরু। পর্যটক ওই শহরের ধর্মগুরুকে দেখতে পেলেন, যাকে সবাই মুর্শিদ বলে ডাকে। তার সাথে কথাবার্তার এক পর্যায়ে বললেন, উদ্দেশ্য পূরণের গাছের বিষয়টা বুঝলাম না, সে কিভাবে কথা বলে আর সব মানুষকে আকৃষ্ট করে?
মুর্শিদ বললেন, ওই গাছটি শত শত বছর থেকে অন্যান্য গাছের মতো সাধারণ গাছের মতোই ছিল। যেহেতু গাছটি অনেক মোটা ছিল আর শহরের প্রবেশ পথেই শহরের পূর্বেকার প্রশাসক শহরের মধ্যে একটি সুড়ঙ্গ তৈরি করেন এবং ওই গাছের মধ্য পর্যন্ত তা বিস্তৃত করেন। এ গাছটিতে অন্যান্য অনেক পুরনো গাছের মতো বড় ফাঁপা ছিল। প্রশাসকের একজন পাহারাদার সেখানে অবস্থান করত। যুদ্ধ শুরু হলে অন্য শহরের সৈন্যরা ওই পথ দিয়ে প্রবেশ করত। তাদের অবস্থান ও কথাবার্তার সংবাদ ওই পাহারাদার প্রশাসকদের কাছে নিয়ে আসত।
মুর্শিদ আরো বললেন, একদা ওই পাহারাদার গাছের উপরের দিকে হাঁকাতে অবস্থান করছিল। সে মজা করে গ্রামের এক লোককে বলছিল, আমি হলাম উদ্দেশ্য পূরণের গাছ। গ্রামের সহজ সরল লোকটি তা বিশ্বাস করে তার মানত ও হাদিয়া গাছের ছিদ্রের ভেতর দিল এবং কাকতালীয় ভাবে তার মনোবাসনা পূর্ণ হল। গ্রামের ওই লোক অন্যদের কাছে ওই ঘটনা বলল, তারাও বিশ্বাস করে হাদিয়া দিতে আরম্ভ করল।
গাছের মধ্যে যে পাহারাদাররা অবস্থান করছিল তারা দেখল ভালোই তো ব্যবসা হচ্ছে, তারা এভাবে টাকা পয়সা গ্রহণ করতে লাগলো আর কথা বলতে লাগলো। কিছুকাল পরে একদল ধোঁকাবাজ লোক মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটাকে পেশা হিসেবে নিল এবং পয়সা কামাতে লাগলো। এভাবে বছরের পর বছর ধরে ধোঁকাবাজি চলছে।
পর্যটক আর কোনো কথা বললেন না, মূর্তি পূজকদের রহস্য বুঝতে পারলেন। এরপর তিনি অন্য কোনো অজানা শহরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলেন।
শিশু কিশোর বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটি গান। সুরা ফাতিহা অবলম্বনে গানটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, সুর করেছেন মশিউর রহমান, আর গিয়েছে ক্লাসিক ওয়ার্ল্ড সঙ্গীত একাডেমির শিশু শিল্পীরা।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
প্রশংসা সবই কেবল তোমারই রাবুল আলামিন,
দয়ালু মেহেরবান করুণায় ফুরান,
দয়ালু মেহেরবান করুণায় ফুরান,
আর কেউ নাই তুমি মালিক,
শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই
রাবুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান,
আর কেউ নয় তুমি মালিক,
শেষ
প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 2 মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ডলারের চাপ, হজ যাত্রায়ও মানব জমিন। প্রতিমন্ত্রী বললেন, বাংলাদেশে লাখ লাখ ভবন থাকলেও শত শত প্রকৌশলী নেই। বাংলাদেশ প্রতিদিন সমন্বয়ের অভাবে আদালত থেকে জঙ্গি ছিনতাই হয়েছে, র‍্যাব ডিজি ইত্তেফাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের বিরুদ্ধে বছরে 250 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, তদন্তে কমিটি। প্রথম আলো, মুরব্বী আনা করতে পারব না, নিজেরা নিরসন করে ভোটে আসুন, বললেন সিইসি যুগান্তর। কালের কণ্ঠের খবর, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলায় সমন জারি, কালের কণ্ঠ। কলকাতা শিরোনাম, আফস্পা ক্ষোভের প্রভাব পড়ল না ভোটে, নাগাল্যান্ডে ফের ফিরছে বিজেপি জোট, সংবাদ প্রতিদিন। তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে সাগর দিঘি জয় কংগ্রেসের, আনন্দবাজার পত্রিকা। জামিন পেলেন নওশাদ সিদ্দিকি, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে রাজি নন সিইসি, বাংলাদেশের পত্রিকার এই শিরোনাম সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যকে বিশ্লেষণ করলে এই দাঁড়ায় যে এর ভেতর দিয়েও একরকমের অসহায়ত্ব ফুটে উঠেছে এবং নির্বাচনের ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। একথা ঠিক যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, তবে এটিও ঠিক বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অভিভাবক হচ্ছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের হাতে সব ধরনের ক্ষমতা থাকে, যদিও সেই ক্ষমতা আমাদের দেশে চর্চা করতে পারে না নির্বাচন কমিশন। চর্চা করতে পারে না বলতে আমি বলছি এই যে, ধরুন যদি বিরোধী দলগুলো রাজি হয় যে ঠিক আছে এই সরকারের অধীনেই নির্বাচন হবে, তবে সব জায়গায় সেনা মোতায়েন করতে হবে। সরকার যদি বলে যে না সেনা মোতায়েন করা যাবে না, তখন নির্বাচন কমিশন কোনোভাবেই সেনা মোতায়েনের দিকে যাবে, এটা ভাবার আপাতত কারণ নেই। অতীত অভিজ্ঞতা কিন্তু আমাদের ভিন্ন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলেও মধ্যস্থতাকারীর ভূমিকা আসলে পালন করতে পারবে না। এছাড়া এই নির্বাচন কমিশনের ব্যাপারে বিএনপি বা অনেকগুলো দলের আপত্তি রয়েছে। সেক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইলে এই সমস্ত দল তা মানবে কিনা সেটিও তো কথা, কারণ কোন নিরপেক্ষ ব্যক্তিকে বিবদমান গোষ্ঠীগুলো বা গ্রুপগুলো বা সংগঠনগুলো বিচারক মানতে চায়, কিন্তু পক্ষপাত ব্যক্তিকে তো বিচারক মানতে চায় না। আমি নির্বাচন কমিশনকে বা নির্বাচন কমিশনারদেরকে পক্ষপাত বলছি না, বলছি বিএনপি এবং অন্যান্য অনেকগুলো দলের মনোভাব। তারা তো নির্বাচন কমিশনকে বা নির্বাচন কমিশনারদেরকে নিরপেক্ষ মনে করে না। তাহলে এই নির্বাচন কমিশনকে বা নির্বাচন কমিশনারদের মধ্যস্থতাকারী ভূমিকায় তো বিএনপি বা অন্য সংগঠনগুলো দেখতে চাইবে না, সেটিও বিবেচনায় রাখতে হবে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জনাব সিরাজুল ইসলাম, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি ভোগ করতে হবে চীনকে, এই হুমকিকে আপনি কিভাবে দেখছেন?
জি, রাশিয়াকে যদি চীন অস্ত্র দেয় তাহলে চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং এর পরিণতি ভোগ করতে হবে, বেইজিংকে এই হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকিন। প্রশ্ন হচ্ছে যে তারা যে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তার কি হবে? এখনো তো চীন অস্ত্র দেয়নি, তাই এই হুমকি দিলে এই হুমকি বাস্তবায়ন করবে, বুঝলাম। কিন্তু তারা যে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তার কি হবে? যদি ধরে নেই যেখানে ইউক্রেন ভিকটিম তাই ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তাকে সুস্থ সবল বানানোর জন্য, তাহলে সৌদি আরব এবং তার মিত্ররা, আরব মিত্ররা যে ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে, তখন তো ভিকটিম ইয়েমেন, তখন সৌদি আরবকে আমেরিকা অস্ত্র দিচ্ছে কিভাবে ইয়েমেনকে না দিয়ে? তার মানে হচ্ছে যে আমেরিকা তার কোন নৈতিক অবস্থান নেই, সে তার মতো সুবিধাজনক কাজকর্ম করে যাবে এবং এ ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না, এবং তার যেখানে স্বার্থ সে তার স্বার্থ উদ্ধারে কাজ করবে, সেখানে নীতি নিয়ে কেউ কথা বললে তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিতে পারে। এই হচ্ছে আমেরিকার বর্তমান অবস্থা। এটা কেন? এটা এই কারণে যে তারা যখন কূটনীতিতে বা সামরিক শক্তিতে পারছে না তখন ওই নিষেধাজ্ঞার অস্ত্র দিচ্ছে, কারণ ডলার তাদের নিয়ন্ত্রণে, আন্তর্জাতিক সুইফট সিস্টেম যেটা সেটা তাদের নিয়ন্ত্রণে, অন্য অনেক কিছু আর তাদের নিয়ন্ত্রণে নেই। এর পাশাপাশি আরো কতগুলো কথা আছে, যেমন এই যে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি, এই হুমকি কিন্তু চীনের জন্য অপমানজনক, শুধু চীন না যে কোনো দেশের জন্য অপমানজনক, এটি নিশ্চয়ই অপমানজনক মান সম্মানের ব্যাপার। চীন এই মান সম্মান কিভাবে হজম করবে সেটা চীন ভালো জানে, তবে আমি মনে করি যে নিশ্চয়ই চীনের একটা কূটনৈতিক জবাব দেবে সময় সুযোগ মতো।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। নির্বাচন কমিশন গঠনে ভারতীয় সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি দৈনিকে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, এবার থেকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের নিযুক্তিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলের নেতা। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ আজ এই ঐতিহাসিক রায় দিয়েছেন। এ বিষয়ে কেন্দ্রকে উপযুক্ত আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে, তা না হওয়া পর্যন্ত সর্বোচ্চ আদালতের বেঁধে দেয়া এই নতুন বিধি চালু থাকবে বলে রায় জানানো হয়েছে। এখনো পর্যন্ত তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয় শুধু সরকারের সুপারিশে। প্রধানমন্ত্রীর সুপারিশ মেনে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার ও দুই কমিশনারকে নিয়োগ দেন। আফুসফা ক্ষোভের প্রভাব পড়ল না ভোটে, নাগাল্যান্ডে ফের ফিরছে বিজেপি জোট। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে উত্তর পূর্বের ভোটের দিকে নজর রয়েছে সকলের। ত্রিপুরায় বিজেপির আসন কমলেও সেখানে শেষ পর্যন্ত শেষ হাসি তারাই হাসতে চলেছে। একইভাবে নাগাল্যান্ডেও গেরুয়া জোটের জয় প্রায় নিশ্চিত। মেঘালয়ে ত্রিশঙ্ক পরিস্থিতি তৈরি হলেও বাকি দুই রাজ্যের নির্বাচনে বিজেপির জয় জয়কার। সাগর দীঘিতে ডুবল কেন তৃণমূলের বিজয় তরী? আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, উপনির্বাচনে সাধারণত জয়ী হয় শাসক দলই, ভোট অরণ্যের এই প্রাচীন প্রবাদ এবার সত্যি হল না। সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনে হেরে গেল বাংলার শাসক তৃণমূল। অতীতের উপনির্বাচনে শাসকের পরাজয়ের নজির নেই তা নয়, বরং অনেক নজিরই আছে, কিন্তু 2021 সালে তৃণমূল বিপুল শক্তি নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করার পর এই প্রথম তাদের হার। তাও এতদিন রাজ্য বিধানসভায় শূন্য কংগ্রেসের কাছে, পরাজয়ের ময়নাতদন্তে একাধিক কারণ উঠে এসেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের স্থান হিসেবে ইউরোপীয় দেশগুলোর ভূমি ব্যবহারের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানে শতকরা 84 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে বলে IAEA যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। বাংলাদেশের নির্বাচনে ভোট কেন্দ্রগুলিতে ভোটারের উপস্থিতি কম থাকার তথ্য মেনে নিতে অস্বীকার করেছেন সিসি কাজী হাবিবুল আওয়াল। ভারতের পশ্চিমবঙ্গের সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বিজয়ী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া খবর। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দাবি করেছেন যে তাঁর দেশের সামরিক বাহিনীর কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করার মতো প্রস্তুতি নেই। জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের দেশে এমন সশস্ত্র বাহিনী নেই যারা দেশকে রক্ষা করতে পারে, যারা শত্রুর কোনো আগ্রাসন মোকাবেলা করতে সক্ষম। পিস্টোরিয়াস বলেন, গত কয়েক দশক ধরে জার্মানির সরকার সশস্ত্র বাহিনীকে উপেক্ষা করেছে, তাদের ব্যাপারে উদাসীন ছিল, সেজন্য জার্মান সামরিক বাহিনীর হাতে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নেই। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Oh,